Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen. Amma ba'd fa'audhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Salatu wassalamu alayki ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah. Salatu wassalamu alayki ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurullah. প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম যার নাম হচ্ছে সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আরও একটি সকালে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনারা যারা স্ক্রিনের সামনে এখন বসে আছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসুন শুরুতে কিছু ভালো ভালো নিয়ত সামিল করে নিই, যাতে এই অনুষ্ঠানটি দেখা সাবাবের মধ্যে গণ্য হয়ে যায় এবং আমাদের আমল নামা নেকিতে ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব, যা মাদানী ফুল পেশ করা হবে, তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামের নিকট তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত কিতাবের মধ্যে এসেছে। আসুন একটি ফজিলত সম্পর্কে আপনাদের সামনে পেশ করছি। কিতাবের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ আমাদের অনুষ্ঠানে ফারুক ভাই উপস্থিত আছেন মাশাআল্লাহ এবং আমার রমজান ভাই উপস্থিত আছেন। তো এই অনুষ্ঠানে যদি আপনারা কোনো অনুরোধ করতে চান, কোনো মেসেজ দিতে চান, আপনাদের কোনো অনুভূতি জানাতে চান, আমাদের যেটা অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে মাদানী চ্যানেল বাংলার, সেখানেও লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেখান থেকেও আপনারা কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাতে পারবেন এবং আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানের ফরম্যাট হচ্ছে শুরুতে আমরা কোরআনে পাক থেকে তিলাওয়াত শ্রবণ করি। আসুন ফারুক ভাই থেকে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব। জি
দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাক শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا Allah
ربك الكريم علمت نفس ما قدمت وأخرت يا الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وإن عليكم لحافظين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
আজকে যে টপিকটি নিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সব টপিকই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে জুলুমের শাস্তি, জুলুম করার কি কি শাস্তি রয়েছে এবং জুলুম কিভাবে কিভাবে আজকে আমাদের সমাজে হচ্ছে, কারা কারা জুলুমের শিকার হচ্ছে, কে জুলুম করছে এবং জুলুমের পরিণতি কাল কিয়ামতের দিন কি হবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল, সে সম্পর্কে শ্রবণ করার চেষ্টা করব। মানে যে দর্শকবৃন্দ মনে রাখবেন, নেকি করলে জাজা পাবো আর গুনাহ করলে শাস্তি পাবো, সোজা কথা, যেটা এটার বিপরীত না হবে না হয়েছে। ফারুক ভাই, জালিম সে শাস্তি অবশ্যই পাবে আর যে মজলুম সে তার হক অবশ্যই কিয়ামতের দিন পাবে। তো আমরা চিন্তা করি যে আমরা কি করছি, আমরা নেকি করে কি জাজা পাওয়ার আশা করছি আদৌ, নাকি জুলুম করে বদআমলি করে খারাপ কাজ করে কাল কিয়ামতের দিন ফেঁসে যাওয়ার চেষ্টায় আছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আজকের বিষয় জুলুমের শাস্তি, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। সামিল করবো এখন নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ভাই থেকে। জি হুজুর, কোনটা শোনাবেন? মাশাআল্লাহ, জি
জি
প্রিয় নবীর রওজা
আরশ থেকে উসে তো প্রিয় নবীর রাজা আরশ থেকে উসে তো প্রিয় নবীর রাজা সব ক্ষেত্রতে শ্রেষ্ঠ প্রিয় নবীর রাজা আরশ থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রাজা সব ক্ষেত্রতে শ্রেষ্ঠ প্রিয় নবীর রাজা কতই না পড়ো মদিনার সবুজ গম্বুজ কি যে নয়ন বীরাম কি যে নয়ন বীরাম প্রিয় নবীর রাজা আরশ থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রাজা সব ক্ষেত্রতে শ্রেষ্ঠ প্রিয় রাজা নয়ন সুষিত আর বেকুল হৃদয় আমার নয়ন সুষিত আর বেকুল হৃদয় আমার দেখলাম যখন আমি দেখলাম যখন আমি প্রিয় নবীর রাজা আরশ থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রাজা আরশ তো প্রিয় নবীর রাজা সব ক্ষেত্রতে কি উচ্চ প্রিয় নবীর রাজা পাবে নবীর শাফাত মদিনায় যে জন আসে পাবে নবীর শাফাত মদিনায় যে জন আসে দেখিবে যখন এক নজর দেখিবে যখন এক নজর প্রিয় নবীর রাজা আরশ থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রঘুবীর বেদনায় যারা হয়ে আছে বিকুল রঘুবীর মদিনায় যারা হয়ে আছে বিকুল দেখাও তাদেরকে মালা দেখাও তাদেরকে মালা প্রিয় নবীর রাজা আরশ থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রাজা সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রাজা লাগছে কতই না সুর
আসলেই এই জন্যই শ্রেষ্ঠ, কেননা সেখানে আরাম করছেন তো জাহানের বাদশাহ নবী, আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কেনই দামি হবে না? আল্লাহ তাআলা তো জাহান বানিয়েছে আমার নবীর জন্য, না হলে এই জাহানের কোনো দামই নেই। রমজান ভাই, এই জাহানের তো দাম হয়েছে আমার নবী তশরিফ আনার কারণে, না হলে এই জাহানের কোনো দামই নেই। আর আমার আল্লাহ তাআলার কোনো প্রয়োজনই ছিল না এই জাহান তৈরি করার। আমার আল্লাহ তাআলা এই জাহান তৈরি না করলেও, অর্থাৎ এই দুনিয়া তৈরি না করলেও পারতেন, কিন্তু আমার নবীর সাদেকায় আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার সকল মাখলুকাতকে পাঠিয়েছেন। তো যেখানে আমার নবী আরাম ফরমাচ্ছেন, সেটা দুনিয়ার পুরো জাহানের সব কিছুর চাইতো দামি, উত্তম, শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে বাদ ফাজিলি নসিব করুক। আমার নবী কি বলেছেন? মানজারা কবরি, এটার অর্থ হচ্ছে যারা জিয়ারত করবে। তো যারা আমার নবীর রওজা জিয়ারত করবে, তাদের জন্য শাফাত আমার নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। তো যারা যাচ্ছে যাবেন, আল্লাহ পাক সবার হাজিরিকে কবুল করুক, এবং দিলের মধ্যে এটা তামান্না রাখুন, আশা রাখুন যে আমরা একবার হলেও আমার নবীর কদম মোবারকে হাজিরি দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখবেন আল্লাহ তাআলার দয়ায় আমার নবীর নিগাহে কারিমে ইনশাআল্লাহ আমাদেরও হাজিরি নসিব হবে। আজকের বিষয় নিয়েছি আমরা জুলুমের শাস্তি। প্রথমতই ডেফিনেশন জানব, জুলুমটা কি আসলে?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। জুলুমের ডেফিনেশনে যদি যাই, জুলুম এর অর্থ হচ্ছে অত্যাচার করা।
জি,
অর্থাৎ উলামা ইকরাম এক বাক্যে এটা বলে যে যা যেটা প্রাপ্য ওই প্রাপ্য থেকে বঞ্চিত রাখাই হচ্ছে জুলুম, অত্যাচার। যেমন এই কিতাব, কিতাবটা যথাস্থানে রাখা, উত্তম স্থানে রাখা, উঁচু জায়গার মধ্যে রাখাটা হচ্ছে কিতাবের অধিকার, প্রাপ্য। এটাকে যদি নিচে, মাআযাল্লাহ, যদি আমরা নিচে রেখে দিই, অযত্নে রেখে দিই,
আল্লাহ,
তাহলে এটা কিতাবের উপর জুলুম।
জি,
তো অর্থাৎ আমরা তো মনে করি যে মারধর করলে, আত্মসাত করলে মনে হয় শুধু এটাই জুলুম, আর কোনো জুলুম নাই করার জন্য। মারধর করলে, কাউকে মারলে, কাউকে গালি দিলে বা কাউকে নির্যাতন করলে এটাই জুলুম না। জুলুমের যদি সংখ্যা আমরা পড়ি, সংখ্যাটা যদি যে যার যেটা প্রাপ্য ওই প্রাপ্য থেকে বঞ্চিত রাখাই হচ্ছে জুলুম।
আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা ডেফিনেশন এটা নিতে পারি না যে অপর মুসলমানের মান সম্মান ইজ্জত দৌলত যেগুলার উপর আমার হক নেই, যেগুলো আত্মসাত করা আমার জন্য হারাম
হারাম,
ওগুলা করাকে জুলুম বলা হয়?
জি অবশ্যই,
এটাও একটা ডেফিনেশন নেওয়া যায়, এটা কিন্তু আমাদের সমাজে হচ্ছে। জি,
তো আমরা যদি দেখি জুলুম এটা এমন একটা ভয়াবহ একটা বিষয়, আল্লাহ তাআলা বলেন আমি জুলুমকে নিজের উপর হারাম করে নিয়েছি,
আল্লাহু আকবার,
এবং হে বান্দারা তোমাদের উপর হারাম করে দিই,
আল্লাহু আকবার। আসলে তো আমার আল্লাহ পাক কিন্তু যারা পরিমাণ কারো প্রতি জুলুম করেন না।
জি জি অবশ্যই, কোরআনে পাকের আয়াতের অর্থ যে আল্লাহ তাআলা বান্দার উপর ফতিলা পরিমাণ জুলুম করে না। ফতিলা বলা হয়, আমরা অনেকবার শুনেছি যে খেজুর গাছের যে বিচি রয়েছে বিচির উপর যে একটা আবরণ আছে, ওইটা পরিমাণ। অর্থাৎ এটা মেসাল এই জন্য দেওয়া হয়েছে আল্লাহ বান্দার উপর মানে কি বলবো এই ফতিলা পরিমাণ জুলুম
করেন না বেশক।
আর আমরা ওই আল্লাহর বান্দা হয়ে যে আল্লাহ আমার উপর প্রত্যেক মুসলমানের উপর জুলুমকে হারাম করে
দেয়,
কিন্তু আমরা ওই জুলুমের মধ্যে গ্রেফতার
গ্রেফতার।
এটা এমন একটি ভয়াবহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন নিশ্চয় জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকারে পরিণত হবে, খুব অন্ধকার হবে। অর্থাৎ যারা দুনিয়াতে জুলুম করবে, কারো প্রাপ্য কারো অধিকার হরণ করবে, কাউকে নির্যাতন করবে, কাউকে গালি দিবে, অর্থাৎ জুলুমের সংজ্ঞা যেটা যেখানে পড়ে যারা করবে কিয়ামতের দিন তার জন্য ভীষণ অন্ধকার
অন্ধকার।
সে মনে করছে আমার তো অনেক নেক আমল আছে, অনেক মানে অনেক আমি যাকাত দিয়েছি, দান সৎকা করেছি, আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি, নফল নামাজ আদায় করেছি, এবং কি করেছি মানুষকে দান খায়রাত করেছি, আমি পার পেয়ে যাব। মানে আমাদের খেয়ালে আসে না যে আমি জুলুম করছি। বাবা ছেলের উপর জুলুম হতে পারে,
করতে পারে,
কিভাবে হতে পারে দেখুন লেখক ভাই, যদি আমরা দেখি একটা বাবা কয়েকটা সন্তান রয়েছে, ঠিক আছে,
যে
সন্তানের মহব্বত বাবার রয়েছে, যদি সেখানে যদি আমরা একটা ছেলেকে আর একটা ছেলের উপর প্রাধান্য দিয়ে দেই, যদি কাউকে ছোট করে দেখি, কাউকে একটু বেশি আদর করি, সেটাও কিন্তু জুলুমের মধ্যে পড়বে। জুলুম বলা হচ্ছে কারো অধিকার হরণ করা, কারো মাল আত্মসাত
করা যা আমার উপর হারাম,
জি যা আমার উপর হারাম,
জি
নির্যাতন করা,
জি
কারো অধিকার ছিনিয়ে নেওয়া,
ছিনিয়ে নেওয়া।
কেউ আবার রেওয়াজের মধ্যে এটাও রয়েছে বলা হচ্ছে যে আমি কারো থেকে ঋণ নিলাম,
হ্যাঁ
যথাসময়ে ঋণ না দেওয়া একটা জুলুম,
আল্লাহু আকবার,
তাকে ঘুরানো, তাকে দুঃখে ফেলে দেওয়া। আমি একটা তো টাইম নিয়ে একটা নির্দিষ্ট যে আমি অমুক তারিখে আপনার ঋণটা পরিশোধ করব,
করে দেব,
কিন্তু দেখা যাচ্ছে সামর্থ্য আছে, অনেক মানুষ এরকম আছে ঋণ নিতে পারে কিন্তু ওইটার কর্জটা আর দিতে চায় না, এরকম অনেক আছে দেখা যাচ্ছে, এটাও জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত।
আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, জুলুমের ডেফিনেশন তো আমরা শ্রবণ করলাম। আসলে জুলুম বান্দা তখনই করে যখন সে মনে করে যে আমি অনেক কিছু, আমার নিচে যারা আছে আমার আশেপাশে যারা আছে তারা আমার অনেক নিচে, যখন আমি এটা চিন্তা করি। আরেকটা হচ্ছে যে যেটা ফ্যামিলিগতভাবে ওইটা তো আমি পরে আলোচনা করব। ফার্স্ট অফ অল যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে মানে আমাদের সমাজে যেটা দেখা যায় যে যারা ক্ষমতাসীন যারা আছে, যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে, তো ওনারা ওনাদের অধীনস্থ বা ওনাদের থেকে নিচু কোনো মানুষকে দেখলে তাদের উপর এই ক্ষমতা দেখাতে গিয়ে জুলুম করে বসে। কিন্তু ক্ষমতার চেয়ারে তাকে বসানো হয়েছে তো এজন্য না যে সে তার নিম্নের মানুষগুলোকে অপদস্থ করবে, জুলুম করবে, হ্যাঁ তাদের অধিকারগুলোকে আত্মসাৎ করবে, এজন্য তো নয়, বরং তাকে বানানো হয়েছে প্রতিনিধি হিসেবে, সে যাচ্ছে তাদের সমস্যাগুলো সলভ করে। কিন্তু সে আমরা এর উল্টো চিত্র দেখতে পাই, সেখানে জুলুমের যে চিত্র আছে সেটা আমরা দেখতে পাই। জি,
আমরা যদি দেখি যে আমরা হয়তো মনে করছি আমি আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে না,
হ্যাঁ
যে হাদিসে পাকের মধ্যে রয়েছে যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে,
জি
দেখুন এই আমরা কোরআনুল কারীমের পর সিহাসিত্তা যাকে বলি ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ, তার মধ্যে একটি হচ্ছে সহিহ মুসলিম, যার লেখক হচ্ছে মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি রহমতুল্লাহি আলাই। তো তিনি তার কিতাবের মধ্যে উদ্ধৃত করেন একটি হাদিসে পাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কিরাম কি, হে সাহাবারা তোমরা কি জানো,
জি
আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে, নিঃস্ব কে?
হ্যাঁ,
তখন সাহাবায়ে কিরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি যে আমরা মনে করি যে আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নেই, দ্বন্দ্ব দ্বোধ নেই, তারা নিঃস্ব।
জি,
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন হে সাহাবারা যে তারা নিঃস্ব নয়, যে আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক রোজা, অনেক হজ, অনেক সাদকা, অনেক ইবাদত নিয়ে উপস্থিত হবে, এবং সাথে সাথে এটাও নিয়ে উপস্থিত হবে যে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারোর সম্পদ আত্মসাত করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে, তবে তার নেকি সমূহ থেকে কিছু ওই মজলুমকে দিয়ে দেওয়া।
আচ্ছা, দুনিয়াতে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিঃস্ব হচ্ছে ওই অনেক ইবাদত নিয়ে উঠবে, যাকাত, নামাজ, হজ, দান সাদকা, খেরাত নিয়ে উঠবে, সাথে সাথে তার মধ্যে এটাও থাকবে যে ওইটা নিয়ে উঠবে যে কাউকে গালি দিয়েছে, কোন নিম্নস্থ আমার তার অধীনস্থ ব্যক্তির উপর জুলুম করে
জুলুম করে
আত্মসাত করেছে সেটাও নিয়ে উঠবে। তো এখন কি ফয়সালা হবে? আল্লাহ তাআলা আল্লাহর হককে মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা যদি চায় অনেক বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলা চাইলে কি করে দিতে
মাফ করে দিতে পারেন,
মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার শান এটা যে আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন না
যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা মাফ করবে মাফ না করে দেয়, আল্লাহু আকবার।
তো এখন তো অনেক নেক আমল নিয়ে উঠবে, আবার সাথে সাথে কাউকে প্রহার করেছে, কারো অধিকার হরণ করেছে সেটাও নিয়ে উঠবে, এখন কি করা হবে? এখন করা হবে ওই ব্যক্তির, ওই আমরা যাকে মানে অনেক নেককার মনে করছি তার নেক আমলগুলা কাকে কাকে দিয়ে দেওয়া হবে,
সেই
নিয়ে নিবে
মজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে,
মজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে।
জি,
যখন নেকি নিয়ে নেওয়া হবে, এখনো হক আদায় হয় নাই, তাহলে কি হবে? ওই যার উপর জুলুম করেছে, যার টাকা আত্মসাৎ করেছে, যেই গরিবের সম্পদকে ক্ষমতা বলে ক্ষমতার পাওয়ার খাটিয়ে নিয়ে ফেলছে, তার গুনাহ তাকে দিয়ে দেওয়া।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা
এইভাবে এইভাবেই সেই ওই গুনার বোঝা নিয়ে
জাহান্নামে দিকে চলে যায়।
তো দেখুন একটা জিনিস এটা আমাদের খেয়াল করা উচিত, কেউ কারো বোঝা বহন করবে না। আজকে হয়তো আমার একটু কষ্ট হলে আমার ভাই আমাকে সাহায্য করছে, আমার মা আমাকে সাহায্য করছে বিপদে পড়লে, ওই কিয়ামতের দিন ওই মা ছেলে থেকে একটা গুনাহ বহন করবে না, বা মা থেকে একটা নেকি ছেলেকে দিবে না, কারণ কোরআনে পাকের মধ্যে এটাও এরশাদ হয়েছে কেউ কারো বোঝা বহন
করবে না,
আমার বোঝা আমার গুনাহের বোঝা আমাকে বহন করতে হবে। আজকে স্ত্রী আমার টাকা পয়সা নেই, ইনকাম বন্ধ, পরিস্থিতির কারণে স্ত্রী থেকে টাকা দিয়ে দিচ্ছে, আমার কাছে কিছু টাকা আমি জমা করে রেখেছি আপনি নিয়ে নিন, কিন্তু কিয়ামতের দিন ওই স্ত্রী বলবে আমি নিজেকে নিয়ে নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো সেই চেষ্টায় আছে। বরঞ্চ বলা হচ্ছে সেদিন চিনার পরও স্বামীকে চিনার পরও মানে চিনবে না, কারণ তো ওই কিয়ামতের দিন এমন একটা দিন, এমন একটা মুহূর্ত সেই দিন নিজেকে বাঁচানোর জন্য শুধু চেষ্টা করবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে ফারুক ভাই দেখুন, আপনি যেটা রিওয়ায়েত পেশ করেছেন দর্শকদের উদ্দেশ্যে, তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এত এত ইবাদত করার পরে যদি আমার নেকি হাতে না আসে, আমার জাজাই হাতে না আসে, তাহলে আর ফায়দা কি হবে? আমি এত কষ্ট করলাম, দেখেন নেকি করতেও তো কষ্ট হয় তাই না, নামাজ পড়তেও তো অনেক কষ্ট হয় অনেকের, নামাজ পড়াও তো সবার পক্ষে সম্ভব হয় না, তো নামাজও আদায় করব, রোজাও রাখব, জাকাতও দিব, দান খয়রাতও করব, সাথে সাথে মানুষকেও আমরা গালি দিব, মানুষের টাকা পয়সাকে আত্মসাৎ করব। অনেকে আছে যে ফারুক ভাই আসলেই একটা দেখা যায় যে তার সমাজের মধ্যে অনেক নাম থাকে কিন্তু সে দেখা যায় মানে অন্যের হকগুলোও মেরে খায়। হ্যাঁ, সে দেখা যায় যে বাহ্যিকভাবে মানে অনেক নামাজ রোজা মসজিদে তার আনাগোনা থাকে কিন্তু পক্ষান্তরে অন্যদিকে সে আবার মানুষের হকও মেরে থাকে। তো এটা করে লাভ কি? আপনি দুনিয়াতে থাকতে মানুষের সামনে অনেক প্রশংসার পাত্র হয়ে গেলেন কিন্তু কাল কিয়ামতের দিন আপনার যারা মজলুম ব্যক্তি থাকবে, আপনি যাদেরকে জুলুম করেছেন যাদের উপর, তারাও হাজির হয়ে আল্লাহ তাআলার দরবারে আপনার থেকে তার হকগুলো আদায় করে নিবে আর তাদের গুণাগুলো আপনার কাঁধে চড়িয়ে দেওয়া হবে। তো এত নেকি করার পরেও যদি জাহান্নামে যেতে হয় তাহলে আপনি চিন্তা করুন অবস্থাটা কি হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখুন এখন তো কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা গায়েব করে ফেলা হচ্ছে, অনেক কিছু অন্যের হকগুলো লুকিয়ে ফেলা হচ্ছে। আমি একটা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করব, যেটা থেকে বুঝবেন যে কোটি কোটি টাকা যে আত্মসাৎ করা হচ্ছে এদের অবস্থা কি হবে, যেখানে এই বুজুর্গ রহমাতুল্লাহি তাআলাহি মাত্র অর্ধেক আপেল খেয়েছেন। অর্ধেক আপেল খাওয়ার কারণে ওনার চিন্তা কেমন ছিল, আর এখন যারা বর্তমানে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, অন্যের হক মেরে খাচ্ছে, যাদেরকে বলা হচ্ছে যে আপনি তাদের হক আদায় করে দিন। আমরা আমাদের সমাজে দেখছি এখন ত্রাণের কথাই নিয়ে নিন, সরকারের পক্ষ থেকে যা বিভিন্ন জনকে আপনার প্রতিনিধি হিসেবে দেওয়া হচ্ছে যে আপনার অধীনস্থদেরকে দিয়ে দিন, যারা এগুলো মেরে খাচ্ছে তাদের এখন চিন্তা করার বিষয়।
কেমন একটা মানে মারাত্মক বিষয়,
জি মারাত্মক ব্যাধি, আসলে বিষয় না ব্যাধি, আর একটা হচ্ছে লোভ। আমরা গতকাল একটা বিষয় নিয়েছিলাম লোভ, মেইন কথা হচ্ছে লোভ, কেননা তার এত এত কিছু তো প্রয়োজন নেই। ফারুক ভাই, যাদেরকে প্রতিনিধি বানিয়ে দেয়া হয় তাদের অধীনস্থদেরকে দেওয়ার জন্য তাদের হকগুলা, তা আপনি বলুন আমাকে যাদেরকে প্রতিনিধি বানানো হয় তাদের কি কমতি আছে কোনো কিছু?
না,
কোনো কিছুরই কমতি নেই। তারপরও কেন অন্যের হক তারা মেরে খাচ্ছে? ওগুলোর প্রতি লোভ, তারপর দুনিয়ার চাওয়া পাওয়া, এগুলোই আকাঙ্ক্ষা। আচ্ছা, আমি যে ঘটনাটা পেশ করতে যাচ্ছি সেটা ঘটনাটা আছে হচ্ছে রিহলাতু ইবনে বাতুতা নামক কিতাবে, প্রথম খণ্ড 34 পৃষ্ঠায় এই ঘটনাটা উল্লেখ আছে। আল্লাহর বলি হযরত সাইয়েদুনা ইব্রাহিম আদহাম, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি, একবার একটা বাগানের মাঝে একটা নদী ছিল, তো তিনি ওই নদীতে একটা আপেল দেখতে পেলেন। নদীতে তো আপেল ভেসেও আসতে পারে, তো তিনি তা উঠিয়ে নিলেন আর খেয়ে ফেললেন। এখন খেয়ে তো ফেললেন কিন্তু পরে চিন্তায় পড়ে গেলেন যে আমি কি করলাম। আসলে দেখুন, নদীর ধারে যদি কোনো ফল গাছ থাকে, ফল অটোমেটিক যখন পড়ে যায় তখন নদীর পানিতে এমনিতেই ভেসে আসে, ওইটার কোনো কি প্রশ্নবিদ্ধ হবে না। তারপর ওনার মনের মধ্যে এটা জাগলো, আমি কি করলাম, এটা আমি কেন এই ফলটা খেয়ে নিলাম। তো উনি খুঁজতে 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 মানে উনি চিন্তা করলো যে আমি তো এটা মালিকের অনুমতি ছাড়া খেয়ে ফেলছি, আমি তো বাগানের মালিকের অনুমতি ছাড়া এই ফলটা খেয়ে ফেলছি। তো তিনি খুঁজতে 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 বাগানে পৌঁছলেন, আর বাগানের মালিক ছিল একজন মহিলা, একজন মহিলা। তখন তার নিকট তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ক্ষমা চাইলেন এবং মহিলাটি আরজ করলো, এ বাগানটির মালিক আমি এবং বাদশা একজন আছে, যৌথভাবে আমরা দুজন মালিক, একজন বাদশা আর একজন আমি যৌথভাবে মালিক। আমি আমার হক ক্ষমা করলাম কিন্তু বাদশাহের হক ক্ষমা করার অনুমতি আমার নেই। এখন অনেকে দেখা যায় যে বলে যে আমি তো তাকে সরি বলে ফেলেছি, আরে হয়তো বা আমার হক আদায় হয়ে গেছে, কিন্তু ওনাকে মন থেকে এটা বলতে হবে। যেমন আমি যদি ফারুক ভাইয়ের হক মেরে খাই তাহলে ফারুক ভাই অন্তর থেকে আমাকে ক্ষমা করতে হবে, আমি যদি হালকার উপর ঝাপসাভাবে সরি বলে ফেললাম আর উনি যে আসলেই মাফ করলো সেটার আমার কোনো এভিডেন্স নাই, বা উনি যদি ভেতরে ভেতরে আমাকে মাফ নাও করে থাকে তাহলে তো আমার মাফ হবে না। তো তিনি কি করলেন, ওই বাদশাহ ছিল বলক শহরে, অনেক দূরের একটা শহর। সুতরাং সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলেন, অর্ধেক আপেল ক্ষমা করার জন্য, আচ্ছা মানে পুরো একটা আপেল খেয়ে ফেলেছেন, তো এখন যেহেতু মালিক দুইজন তাহলে এটার ওই একটা আপেলেরও মালিক দুইজন, তো একজন মাফ করলে অর্ধেক আপেলের মাফ পেয়ে গেছে, আরো অর্ধেক আপেল এর তো এখনো রয়ে গেছে হক। তো তিনি কি করলেন, ওই বাদশাহের কাছে গেলেন আর মাফ করাই ছাড়লেন। দেখুন একটা আপেল খাওয়ার কারণে কত অনুতপ্ত বুজুর্গদের, আসলে ফারুক ভাই বুজুর্গদের এরকম অনুতপ্ত আছে, আমাদের নেই, কেননা আমরা আমাদের পরিণতি ভুলে গেছি।
এর কারণ হচ্ছে আমাদের যদি আল্লাহ তাআলা ভয় থাকতো, কিয়ামত দিবসে যদি আল্লাহ তাআলার সামনে আমাদেরকে
দাঁড়াতে হবে, এটাই বলছি ফারুক ভাই, যে আমাদের শেষ পরিণতি আমরা ভুলে গেছি, যে বান্দা যে মরবে সেটা যদি সে না ভুলতো তাহলে কখনো জুলুম করতো, কখনোই জুলুম করতো না, বা মরে যাবে সেটা নয়, মানে মারা যাওয়ার পর যে তার অবস্থা কি হবে, নেকির কারণে যা গুনাহের কারণে শাস্তি, এগুলো যে সে ভুলে গেছে তাই তো এগুলো করছে, তাই না? নাহলে আপনি দেখুন আজকে এই তেল চোর, ডাল চোর, চাউল চোর, এগুলো কেন, এগুলো তো জালিম, তাই না? তো বা অপরের প্রতিনিধি যাদেরকে আজ তাদের অধীনস্থদের হকগুলো আদায় করার ব্যাপারে তাদেরকে প্রদান করা হয়, অনুদান দেয়া হয়, তারা এগুলো মেরে কেন খাচ্ছে, তাদের শেষ পরিণতি তারা ভুলে গেছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলেই খুব ভয়ঙ্কর বিষয় কিয়ামতের দিন হবে। আমার ফারুক ভাই বলেছেন না যে, আপনি শুরুতে কিন্তু একটা রিওয়ায়ত বলেছিলেন যে অন্ধকার হবে, ভীষণ অন্ধকার, জালিমদের জন্য কিয়ামত ভীষণ অন্ধকার হবে। তো এখন আমরা সামান্য অন্ধকার বরদাস্ত করতে পারি না, সেখানে আমরা কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের অন্ধকার কিভাবে আমরা বরদাস্ত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদিকে হেফাজত করুক। আরো মাদানী ফোন আমরা সামিল করব। ফেসবুকে অনেকে কমেন্ট করছেন, আসুন কিছু কমেন্টও নিয়ে নেই। একজন দর্শক কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুষ্ঠানটি দেখছি, আমি একটা নাচ শুনতে চাই, গুনাহের জাইনাতে অভ্যাস। আচ্ছা, মোহাম্মদ তাইমুর ভাই আছেন, উনি বলছেন যে হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের শানে মানকাবত শুনতে চাচ্ছেন। ফারুকউদ্দিন রিফাত ভাই আছেন চট্টগ্রাম থেকে। আচ্ছা, আরেক ইসলামী বোন আছেন সাতক্ষীরা থেকে, উনি বলছেন দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আব্দুল্লাহ মিজান ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আচ্ছা ফজরের নামাজ উঠতে পারেন না, কি আমল করতে পারবেন? আচ্ছা, আপনার উদ্দেশ্যে, আপনার হয়ে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই, যে কেউ যদি কখনো কোনো নামাজ পড়তে না পারেন বা ছুটে যায়, সেটা সোশ্যাল মিডিয়াতে বলবেন না, বা এভাবে কমেন্টটা করতে পারেন যে ফজরের নামাজের জন্য উঠার জন্য কি আমল করা যায়। নিজে যেটা করতে না পারবেন ওটা তো গুনাহ একটা।
একে হচ্ছে তো আমল করতে না পারো, ছুটে যাও, এটা গুনাহ, গুনাহকে প্রকাশ করাও গুনাহ,
প্রকাশ করাও গুনাহ। তো নিজের গুনাহকে অন্যের কাছে প্রকাশ করবেন না, যেখানে আল্লাহ তাআলা ডেকে রেখেছেন সেগুলো কেন আমি অন্যের নিকট প্রকাশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা, মাহবুব ভাই আছেন, উনিও কমেন্ট করেছেন। একজন শাহিদুল ভাই লিখেছেন, মাশা আল্লাহ, শেখ মোহাম্মদ ইসমাইল ভাই আলা হযরতের কালাম শুনতে চাচ্ছেন। মিনহাজুল ইসলাম ভাই বলছেন মাশা আল্লাহ। কাউসার ভাই আছেন সিঙ্গাপুর থেকে, জুয়েল ভাই আছেন পঞ্চগড় থেকে, তানজিলা, আচ্ছা ইসলামী বোন বলছেন যে ওনার আব্বুর জন্য দোয়া করতে আল্লাহ পাক শিফা দান করুক। শহীদ ভাই আছেন টাঙ্গাইল থেকে আছেন, ইসলামী ভাইরাম। এরপর রবিউল আলম আত্তারি ভাই আছেন, মাশাল্লাহ লিখেছেন। এছাড়াও জায়েদ ভাই আছেন, মাশাল্লাহ, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সংযোগ থাকার জন্য। তো আপনাদের যদি কোনো অভিমত থাকে, মতামত থাকে, তাহলে আমাদেরকে কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন, ইনশাআল্লাহ আজ্জাল আপনাদের মতামতগুলো আমরা সামিল করব। আসুন কিছু কালাম ফরমাইশ আমরা একটু একটু করে সামিল করি। গুনাহের যায় না যে অভ্যাস, দয়া করো নবী আমায়, হ্যাঁ, এরপর আল্লাহ হযরতের কালাম, দুই দুই লাইন যদি সামিল করতে।
Oh. দয়া যেন পায়, দয়া কর
یا علی المرتضی مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا تم جے شیر خدا تم جے شیر خدا مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا علی المرتضی مولا علی مشکل کشا تم شیر خدا مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا جس کسی کا میں ہوں مولا اس کا مولا ہے علی جس کسی کا میں ہوں مولا اس کا مولا ہے علی آپ ہے شیر خدا آپ ہے شیر خدا مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا آپ ہے شیر خدا آپ ہے شیر خدا مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی کشا یا علی المرتضی مولا علی مشکل کشا
দর্শকবৃন্দ আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করা হয়েছে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ সওয়াজেল অনুরোধ আরো শামিল করা হবে সময় হয়েছে সেগমেন্ট শামিল করার সেগমেন্টের সাথে আমাদের মুবাল্লিগ এবং নাতখারা পরিচিত যে কিতাব থেকে ওনাদেরকে হেডলাইন বের করতে হয় তো আজকে যে হেডলাইনটি আপনারা বের করবেন সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ জি পাত্র থেকে বরকত লাভ দেখি কে আগে বের করতে পারেন পাত্র থেকে বরকত লাভ পাত্র থেকে বরকত লাভ সূচিপত্র দেখা যাবে না সূচিপত্র দেখা ব্যতীত বের করতে হবে পাত্র থেকে বরকত লাভ দেখি কে বের করতে পারে রমজান ভাই নাকি ফারুক ভাই আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখা যাক মাদারী চ্যানেলের দর্শক আমাদের সাথেই থাকুন কে আগে বের করতে পারে সেটি দেখব পাত্র থেকে বরকত লাভ রমজান ভাই মনে হয় কোনো ট্রিক করছে কোনো চালাকি করছে মানে কিভাবে বের করতে যাচ্ছে জানি না হয়তো কোনো জাদু জানে হিন্স হচ্ছে 220টার মধ্যেই পাবেন এটা ইয়া আলি আল মুর্তাজা মাওলা আলি মুশকিল কুশা পাত্র থেকে বরকত লাভ এখনো খুঁজছে মুবাল্লিগরা আল্লাহু আকবার 120টার মধ্যেই আছে এটি আল্লাহু আকবার দেখা যাক কি হয় কে এগিয়ে যায় কে পাই পাত্র থেকে বরকত লাভ 120টার মধ্যে আছে রমজান ভাই জি আশি পৃষ্ঠের মধ্যে আছে পাত্র থেকে বরকত লাভ
কত নম্বর পৃষ্ঠায়?
78।
জি, এটা পড়ে শোনাবেন, এটাতে কি বলা আছে?
রাসূলের পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাঠাতেন।
জি,
যখন পাত্র ফেরত আসত তখন জিজ্ঞাসা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক কোন জায়গায় লেগেছে?
আহ,
বরকত লাভের জন্য পবিত্র আঙ্গুল লাগার স্থান থেকে খাবারের লোকমা উঠাতেন এবং খেতে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ফেজানের নামাজের মধ্যে এই ওয়াকিয়াটা আপনারা পাবেন। তো এটার অর্থ এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগানো হাত মুবারক যেখানে লেগেছে সেখান থেকে।
ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু
তাআলা।
সুবহানাল্লাহ।
কেমন সাহাবীরা সবসময় চাইতেন আমার নবী থেকে বরকত লাভ করার জন্য, প্রত্যেকটা বস্তু যেগুলো আমার নবীর সাথে লেগেছিল, সংস্পর্শে ছিল, সেগুলো থেকে বরকত লাভ করার জন্য ওনারা সবসময় চেষ্টা করতেন। তো আমাদের উচিত আমার নবীর যে ব্যবহৃত বস্তুগুলোতে পাওয়া এখন দুষ্কর, আমাদের পাবো না, কিন্তু আমার নবীর সাথে নিজবত রাখে এমন
বিষয়,
হ্যাঁ, সুন্নত গুলো এবং আমার নবীর সাথে নিজবত রাখে এমন জিনিসগুলো থেকে যাতে আমরা বরকত লাভ করি, ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল অনেক ফয়েজ হবে, অনেক ফয়েজ হাসিল হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। একটি ঘটনা পেশ করবো আপনাদের সামনে, হিলালের ঘটনাটি।
জি,
এটা অনেকেই জানে। তারপর পেশ করছি যে এটা তামবিহুল মুগতাররিন এর মধ্যে আছে। প্রখ্যাত তাবেঈ বুজুর্গ হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলাহি বলেন, একবার এক ইসরায়েলি ব্যক্তি তার পূর্ববর্তী সকল গুনাহ থেকে তওবা করল। 70 বছর যাবত অবিরাম ইবাদত বন্দেগীতে এমন ভাবে মগ্ন ছিল যে দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় জাগ্রত থেকে ইবাদত করতেন, কোনো ভালো খাবার খেতেন না এবং কোনো ছায়াতলে বিশ্রাম করতেন না। মানে চেনে দর্শকবৃন্দ, একটু চিন্তা করি এই বুজুর্গের ইবাদত রিয়াজত কেমন আর আমার অবস্থা কেমন, যারা জুলুম করি তাদের অবস্থা কেমন, একটু চিন্তা করি আমরা। যে উনি 70 বছর যাবত ইবাদত বন্দেগীতে এমন ভাবে ছিল যে দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলায় ইবাদত করতেন, আর কোনো ভালো খাবার খেতেন না, কোনো ছায়া তলে কোনো ছায়ায় বিশ্রামও নিতেন না। এবং বলা হচ্ছে তার মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কি রূপ আচরণ করেছেন। যখন মৃত্যু হলো ওনার, তো কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা আপনার সাথে কি রূপ আচরণ করেছেন। তিনি উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমার হিসাব নিলেন এবং আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন, কিন্তু একটি গাছের ডাল যা দ্বারা আমি এর মালিকের অনুমতি ছাড়া দাঁত খিলাল করেছিলাম এবং তা ক্ষমা করিয়ে নেওয়া হয়নি, এই কারণে আমাকে এখনো পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে দেয়া হয়নি। দেখুন, আমরা অনেক সময় অনেকের ক্ষেত বলেন, অনেকের বাগান বলেন, এখান থেকে এমনি যে কোনো একটা কাঠি বা সামান্য একটা কাঠিগুলো নিয়ে নিজের ব্যবহার করার জন্য, তো চিন্তা করুন উনি 70 বছর যাবত আল্লাহ তাআলাকে রাজি করেছেন, সামান্য একটা খিলাল যেটা একজনের বাগান থেকে নিয়ে শুধু খিলাল করেছিল সেটার জন্য আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে প্রবেশ করায়নি, কেননা এটা অন্যজনের হক ছিল।
আলাদা একটা খিলাল, একটা খড়,
এটা যদি নেয়ও ওই মালিকেরও কোনো কিছু যায় আসবে না,
ক্ষতি হয় নাই,
ক্ষতিও হয় নাই, কিন্তু বিনা অনুমতিতে নেয়ার কারণে এটা জুলুম বলা হচ্ছে, বিনা অনুমতিতে নেয়ার কারণে এটা জুলুম বলা হচ্ছে। আর আমরা এখন চিন্তা করি আমরা বিনা অনুমতিতে কত কিছু করে ফেলি।
হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান।
ইনশাআল্লাহ।
যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক মজলুম হোক। সাহাবায়ে কিরাম আলিম বিদ্বানগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বুঝতে পেরেছি যে মজলুমকে সাহায্য করব, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব?
আল্লাহু আকবার।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই জালিমকে জুলুম থেকে তাকে বিরত রাখো, সেটা হচ্ছে জালিমকে সহযোগিতা করো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমরা মজলুমকে তো সাহায্য করব, জালিমকে যে জুলুম করছে, যে কোনো গরিবের উপর, কোন অসামর্থ্য ব্যক্তির উপর জুলুম করছে, নিরহ মানুষের উপর জুলুম
করছে,
আমি তাকে বাধা দিই সামর্থ্যটাকে। আজকে সামর্থ্য থাকার পরও উচকিয়ে দিচ্ছি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আচ্ছা দেখা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় সমাজের মধ্যে, এলাকার মধ্যে ঝগড়া বাজানোটা, ঝগড়া লেগে দেওয়াটাই আমরা খুশি মনে করি। কোনো ব্যক্তি পরস্পর ঝগড়া লেগে গেছে, আমরা হাসি তামাশা, জাহিলি যুগের মধ্যে যেভাবে ছিল, যে যারা কবি ছিল না, তারা যুদ্ধের সময় মানে এমন পংক্তি গাইত, এমন পংক্তি উচ্চারণ করত যাতে আরো এই যুদ্ধটা, এই মারামারি, এই ঝগড়া পেশা উত্তেজিত হয়ে যায়। সেই অভ্যাসটা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। আমরা চাচ্ছি না যে এই দুইজনের মধ্যে মনোমালিন্য হয়েছে, আমরা তাকে তার ঝগড়াটা মিটিয়ে দিই। কোরআনে পাকের মধ্যে রয়েছে, তোমরা একে অপরকে সমঝোতা করিয়ে দাও, কিন্তু আমরা মুসলমান হই। হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে, মুসলমান মুসলমানের ভাই, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে অত্যাচারিত করবে না, অত্যাচারের হাতে ফেলে দিবে না। এখন তো আমরা, আমার তো সামর্থ্য নাই, তো আমি ওই অপর মুসলমানকে কি করতে পারবো না, বা অত্যাচার করতে পারবো না, বা কোনো ক্ষতি সাধন করতে পারবো। আমি কি করি, অন্য যার ক্ষমতা আছে তাকে বুঝিয়ে সুদিয়ে আমরা ওই মুসলমানকে তার হাতে তুলে
দিই।
আর আমার নবী বলছে, তোমরা নিজেও অত্যাচার করবে না, অত্যাচারিত ব্যক্তির হাতে কোনো মুসলমানকে তুলে দিবে না। আজকে আমরা মনে করছি অত্যাচার করে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না।
আর ফারুক ভাই, এটা কি দেখা যায় জানেন, ধরেন আমার সাথে কারোর দ্বন্দ্ব, আমি তো নিজে তাকে মারতে পারি না, বা আমি তো নিজের ক্ষমতা অতটুকু নেই যে তাকে প্রয়োগ করব। আমি কি করি, যার মানে ক্ষমতা আছে, যে এই কাজটা করতে পারবে আমার হয়ে, যে আমার প্রতিশোধ নিতে পারবে, তাকে লেলিয়ে দিই।
জি জি,
তাকে লেলিয়ে দিয়ে ওই আমার সাথে যার দ্বন্দ্ব তাদের সাথে মারামারি লাগিয়ে দিই। তো এর মধ্যে করেও কিন্তু ফ্যাসাদ সৃষ্টি হয়।
অবশ্যই হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি সমগ্র আসমান জমিনের বাসিন্দারা একজন মানুষের হত্যাকাণ্ড অংশগ্রহণ করে, তবে আল্লাহ তাআলা সকলকে অর্ধমুখে জাহান্নামে নিক্ষেপ করবে। শুধু একজন মানুষের হত্যাকাণ্ডে সবাই, শুধু একজন কি থাকে জড়িত থাকে, কিন্তু অন্যজনরাও সেখানে অংশগ্রহণ করে বা সেটাকে সব মানে সাপোর্ট করে, তাহলে সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে
দিয়ে দিবে। আসলে এখন তো এটা বাস্তবে দেখা যাচ্ছে ফারুক ভাই, আমরা আরো উস্কিয়ে দিচ্ছি, মানে তাকে উৎসাহিত করছি যে ওই অমুক ব্যক্তির দোষ, কিন্তু আমরা আইডেন্টিফাই করি না যে আসলেই কি ওই ব্যক্তির দোষ আছে কিনা।
জি,
যাকে মারা হচ্ছে
মিথ্যা কথা বলে, মিথ্যা কথা অপবাদ দিয়ে তাকে উস্কিয়ে দিচ্ছি, মানে ঝগড়াটাকে আরো উত্তেজনা সৃষ্টি করছি।
তো এটাও কিন্তু হত্যাকাণ্ডের সাথে লিপ্ত হবে, কেননা আপনারা মানে মানুষ তাকে বারণ না করে উল্টো তাকে মানে অনুপ্রেরণা দিচ্ছে যে তুমি তাকে মেরে ফেলো।
একটা এক্সাম্পল দিচ্ছি, মানে আমি দেখেছি, মনে হয় ছোট বাচ্চা, আমার বাচ্চা আপনার বাচ্চা, একটু খেলাধুলা খেলছে, সেখানে মনোমালিন্য হয়েছে, ঝগড়া লেগে গেছে। এখন কি করি, আমার পক্ষ, আপনার সাথে আরো কয়েকজন পক্ষ আপনার সমর্থন হয়ে গেছে, আমার পক্ষ আরো কয়েকজন জুড়ে গেছে। এখন সামান্য একটা বিষয় আমরা চাইলে আমি আপনি সেটা মীমাংসা করতে পারি, যে আমার ছেলে আপনার ছেলেকে মারছে বা কোনো কিছু ক্ষতি করছে, এটা আমি পুষিয়ে দিব, এটা করতে পারে। কিন্তু একটা সামান্য বিষয় নিয়ে এমন আছে রক্তপাত পর্যন্ত হয়েছে, এমন আছে সামান্য বিষয় নিয়ে মানুষ খুন হচ্ছে বাংলাদেশের মধ্যে বলেন, সবখানে শুধু সামান্য বিষয় নিয়ে, একেবারে তুচ্ছ বিষয় নিয়ে এমনকি মানুষ কোনাকুনিও হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে, এক তো শয়তান আছে আমাদের, আর এক তো আমাদের আল্লাহ তাআলার ভয় নেই, আমাদের সমাঝোতা করার সেই মন মানসিকতা নেই। আল্লাহ বলছেন, তোমরা পরস্পরের মধ্যে সমাঝোতা করে দাও, তো এখন সমাঝোতা করার মানুষ তো নেই, আরো কি দিচ্ছি আমরা,
উস্কিয়ে দিচ্ছি।
দুজনের মধ্যে ঝগড়া লেগেছে, আমি দুজনের কথাকে শুনে একটা ফয়সালা দিই, সুন্দর একটা ফয়সালা দেওয়া যায়, কিন্তু সেই সেই কাজটা না করে আমরা কি কাজ করছি যেন দুজনের মধ্যে
দ্বন্দ্ব হয়ে যায়, মারামারি লাগে। তোমাদের দর্শকবৃন্দ, এখান থেকে শিক্ষার বিষয় আছে আসলে, যে আমরা জুলুম করছি, জুলুমের শাস্তি অবশ্যই আমাকে পেতে হবে। আচ্ছা, আমি নিজে জুলুম করছি না, যে করছে তাকে উস্কিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু আমিও সামিল হচ্ছি। রমজান ভাই, এটাতে কিন্তু আমিও সামিল হচ্ছি। একটা বিষয় যে আমরা রাস্তাঘাটে অনেক সময় অনেক ধরনের মানুষকে দেখি যারা যে কোনো নিম্নমানের মানুষকে জুলুম করে থাকে, তখন অন্য একজন মানুষ এসে বলে হ্যাঁ তাকে ভালো কাজ করেছেন, তাকে মেরেছেন, এই করেছেন, সে করেছেন, তো এসে আরো ইয়া করে। তো এটা বিভিন্ন ধরনের চিত্র আমরা সমাজের মধ্যে দেখছি। আচ্ছা, একটা কথা হচ্ছে আল্লাহ তাআলা আচ্ছা এটা বলেছে না, একটা রাগের বিষয়ও আছে যে সবচেয়ে শক্তিশালী বীর সে নয় যে শক্তি দেখাতে পারে, যে নিজের শক্তি দেখিয়ে অপরকে হারাতে পারে, বরঞ্চ শক্তিশালী বীর হচ্ছে সে যে নিজের রাগকে কন্ট্রোলে রাখে, দমন করে। তো একটা বিষয় হচ্ছে সমাজে অনেক সময় দেখা যায় আমার সাথে কারো মনোমালিন্য হতে পারে, আমার সাথে কারো তর্কাতর্কি হতে পারে, এর কারণে এটা নয় যে আমি তাকে চর মারবো, থাপ্পড় মারবো, তাকে গালি দিব, এটা তো আমার অধিকার নাই, এটা তো আমার ইখতিয়ারে নাই। হ্যাঁ ঠিক আছে, আপনার সাথে কখনো কোনো তর্কাতর্কি হয়েছে, এটা বুঝাতে হবে, বা তাকে বুঝানো না গেলে সেখান থেকে আপনি চলে আসুন, কিন্তু তাকে মারধর করা এবং সেই মারধরটা কিন্তু অনেক সময় মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে দেয়। তো ঢলে দেওয়ার কারণে এটা এটার মধ্যে কিন্তু আপনি সেই জুলুমের মধ্যে আপনি সামিল হয়ে যাচ্ছেন। তো একটা বিষয় হচ্ছে আমার শক্তি আছে বলে আমি প্রয়োগ করবো, এটা এমন বিষয় নয়।
ক্ষমতা আছে,
ক্ষমতা আছে, এটা প্রয়োগ করতে হবে না, প্রয়োগ করার তো কোনো ইখতিয়ারই নেই।
জি,
প্রয়োগ করার তো কোনো ইখতিয়ারই নেই, কেননা ওই বান্দার জিসমের কোনো ক্ষতি করার অধিকার আল্লাহ তাআলা আমাকে দেয়নি। আপনার শরীরের কোনো অংশের ক্ষতি করার এখতিয়ার, যেখানে বান্দা নিজের শরীরের কোনো ক্ষতি করার এখতিয়ার আল্লাহ তাআলা দেয়নি, সেখানে কিভাবে আমি কোনো মুসলমান ভাইয়ের শরীরের এখতিয়ার শরীরের ক্ষতি করব। ঠিক সেইভাবে সামান্য বিষয় নিয়ে আমরা জুলুম করছি, সামান্য বিষয় নিয়ে, আমার তার সাথে বনাবনি নেই, আমার তার সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, সেই বিষয় নিয়ে আমরা জুলুম করছি, সেই বিষয় নিয়ে তাকে মারছি। প্লিজ ভাই,
একটু লেখক ভাই, আমরা তো মারামারি কথা বলছি, ঝগড়া ফেসাদ, কিন্তু অনেক অগোচরে আমরা জুলুম করে যাচ্ছি একজনের অধিকার। আমরা তাকে যদি অধিকার আদায় করতে বা অধিকার গ্রহণ করার ক্ষেত্রে যদি প্রতিবন্ধক আমি যদি হই, সেটা একটা জুলুম।
আচ্ছা,
যেমন আমি বলছি আমি স্বামী হিসেবে আমার অনেক ক্ষমতা আছে,
জি,
এই জন্য আমি স্ত্রীর উপর জুলুম করতে পারবো, সেই ক্ষমতা কি আমার আছে?
কখনো
না। আমার সমাজের মধ্যে চলছে এটা, অহরহ দেখছি যে আমি স্বামী মানে সেই অনেক কিছু মনে করছে, স্ত্রীকে কিছু মনে করছে, যে জাহিলিয়াতের যুগে যেই অবস্থা আজকের সমাজের মধ্যে তেমন তেমন ঘটছে, তা প্রকাশ পাচ্ছে। এটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে আমরা আল্লাহ রাসূলের আনুগত্যটাকে বাদ দিয়ে দিই সমাজের মানে আগের যুগের মানুষের রীতিকে আমরা গ্রহণ করছি। কোরআন হাদিসে কি বলছে আমরা সেটা তোয়াক্কা করছি, ওই যে সমাজের সমাজপতি কি বলছে বা সমাজের মধ্যে মান্যগণ্য যারা আছে তারা কি বলছে সেটাকে আমরা ফলো করছি।
যে
ওই কথাটা কোরআন হাদিস সম্মত কিনা, কোরআন হাদিস সম্মত হলে তো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু যে কথাটা কোরআন হাদিস সম্মত নয় ওইটা আমরা কিভাবে গ্রহণ করি? স্বামীর যেমন অধিকার রয়েছে স্ত্রীও তেমন অধিকার রয়েছে।
জি,
স্ত্রীকে নিচু মনে করা সে তো ফার্স্ট ক্লাসে, সে তো কিছু না, ক্ষমতা তো আমার, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, স্ত্রীর যা ইচ্ছা তাই করতে পারবো না, এই জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারবো বিধায় তার উপর জুলুম করবো, এটা কখনো হয় না। এটা অহরহ হচ্ছে স্ত্রীর যেই অধিকার, দেখত ভাই, স্ত্রীর যে অধিকার ওই অধিকার যদি আদায় করার ক্ষেত্রে আমি প্রতিবন্ধক হই, এটা একটা জুলুম। স্ত্রী হিসেবে যে যে অধিকার রয়েছে আমরা অন্য অনুষ্ঠানে ইনশাল্লাহ আলোচনা করব, কিন্তু স্ত্রীর অধিকার আদায়ের ক্ষেত্রে যদি আমি প্রতিবন্ধক হই, এটা একটা জুলুম।
জুলুম
অনেক উদাহরণ রয়েছে,
শুধু ফারুক ভাই এটা স্ত্রী নয়, স্ত্রী যদি তার স্বামীর হক আদায় না করে এটাও একটা জুলুম। স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, বাবা যদি সন্তানের হক আদায় না করে, বাবা যদি সন্তান যদি বাবার মায়ের হক আদায় না করে, ঠিক এভাবে আমরা যে পরিবারের সদস্য প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু জুলুমের শিকার হব যদি আমি তার অধিকারগুলো হরণ করি, তার অধিকারগুলো আত্মসাৎ করে নিজের নিজের হিসেবে আমি গ্রহণ করে নেই। আচ্ছা, মানে যেহেতু দর্শক বিন্দু অংশ সময় এটাও দেখা যায়, অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি মহল্লার মধ্যে রাস্তাঘাটে অনেক সময় অনেক ফকির বলেন, মিসকিন বলেন, আচ্ছা অনেক সময় অনেক যারা ছোটখাটো মানে কিছু বিক্রি করতে আসে বাড়ি মহল্লায় আসে না, অনেক সময় অনেক ধরনের কিছু বিক্রি করতে আসে, এটা আমি দেখেছি বলে এই জন্য শেয়ার করছি। তো অনেক সময় দেখা যায় অনেকে মানে অনেক ধমক দেয়, তারপর হাত পর্যন্ত তুলে তাদের উপরে, আরে এখানে কেন আসছো, যাও এখান থেকে চলে যাও, মানে হাত তুলে দেয়। তো একটু চিন্তা করি, তারা তখন কিন্তু মজলুম হয়ে যায়। আমি হাত তোলার সাথে সাথে সে যদি প্রতিবাদ না করে ওই অবস্থায়, সে কিন্তু মজলুম। আর মজলুম আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না, দোয়া এবং বদদোয়া কখনো ফেরত দেয় না। এক হচ্ছে মুসাফিরের, এক হচ্ছে মজলুমের, আর এক হচ্ছে বাবা মার, তাদের সন্তানের হকে যদি কোনো দোয়া বা বদদোয়া করে ওগুলোর সাথে সাথে কবুল হয়ে যায়। হ্যাঁ, চিন্তা করুন, আপনার দৃষ্টিতে হয়তো সে একটা নিম্নমানের লোক, হ্যাঁ কোনো ফকির, সে হয়তো আপনার স্ট্যাটাসের চাইতে অনেক নিচু লোক, কেউ কিছু বিক্রি করতে আসছে, ফেরিওয়ালা ধরে নেন, ফেরিওয়ালাদের কথা বলি। হ্যাঁ, অনেক সময় অনেক ধরনের বাড়ি মহলে দেখা যায়, তো কি করে অনেকে যারা একটু দাপট আছে বাড়িতে বাড়ির মধ্যে, তারা কি করে, এই এখানে কেন আসছো, যাও এখান থেকে চলে যাও। তারপর অনেক সময় মানে কথাই নাই, ডাইরেক্ট গিয়ে থাপ্পড়, এখানে কেন আসছো তুমি, ধাক্কা মেরে ধাক্কা মেরে। তো এটা হচ্ছে, এটা এটা কেমন ব্যবহার, এটা মুসলমানের ব্যবহার এমন হওয়া উচিত না।
আচ্ছা, হাদিস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে গভর্নর হিসেবে পাঠিয়েছেন,
জি
পাঠিয়েছেন, তখন বললেন, হে মুয়াজ ইবনে জাবাল, তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো,
আল্লাহু আকবার,
যেন মজলুমের বদদোয়ায় তুমি যেন পড়ে না যাও, এটা তোমার সজাগ দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ এই যে আপনি বললেন, মজলুমের বদদোয়া যদি
লেগে যায়,
লেগে যায়, এটা আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে অবশ্যই লেগে যাবে,
আল্লাহু আকবার। ফারুক ভাই, যে বলা হয়েছে যে মুসলমানের দিকে ভীতি প্রদর্শনকারী দৃষ্টিতে তাকাও না যায়, আমি এমন দৃষ্টিতে, হ্যাঁ এমন দৃষ্টিতে যাচ্ছে, এমন দৃষ্টিতে তাকানো না যায় যে দৃষ্টিতে তাকানোর ক্ষেত্রে সে ভয় পাচ্ছে। তাহলে এটা যদি শরীয়তে না যায় হয়ে থাকে, আমি কিভাবে আমার হাত অন্য মুসলমানের গায়ে দিচ্ছি? আচ্ছা, এখন যারা জুলুম করছি, আমার আলা হজরত কি বলে দেখুন, আমার আলা হজরত খুব সুন্দর বাকিয়া, খুব সুন্দর একটি রিওয়ায়াত উনি, আচ্ছা এই যেটা আমি বলেছিলাম যে মদিনার তাজদার রাসূলের সরদার হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের জন্য জায়েজ নয় যে অপর মুসলমানের প্রতি চোখ দ্বারা এভাবে ইঙ্গিত করা যাতে সে কষ্ট পায়। অপর এক স্থানে ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে কোনো মুসলমানকে ভীতি প্রদর্শন করা। এখন চিন্তা করুন, ভীতি প্রদর্শন করা যদি জায়েজ না হয়, আপনি যাকে বিনা দোষে ধাক্কা দিচ্ছেন, বিনা দোষে চড়থাপড় মারছেন, এমন তো হচ্ছে, অহরহ হচ্ছে, আমার ক্ষমতা আছে ঠাস করে মেরে দিলাম, আরে কি বলবে, তার কি, তার কি ক্ষমতা, তার কি স্ট্যাটাস, তার কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার, আমি তাকে সেটা মনে করি। তো এখন চিন্তা করা উচিত যে যেখানে শরীয়তে আমাকে ভয় দেখানোর ক্ষেত্রে না জায়েজ বলেছেন, সেখানে আমি কিভাবে অপরের হক নষ্ট করবো। আমি
একটা বিষয় দেখা যায় আমাদের এলাকার মধ্যে যখন সে হাঁটে তখন মানুষকে সে বন্ধ করে আমার তো কি আছে, আমার জমিদার, সে এমন ভাবে রাস্তার মধ্যে হাঁটে, এমন ভাবে মানুষের সাথে কথাবার্তা বলে যে মানুষকে সে এক পয়সারও দাম দেয় না। আমার ফারুক ভাই যে কথাটা কিছুক্ষণ আগে বলেছেন যে স্ত্রী সম্পর্কে, যে স্ত্রীকে কি করে জুলুম করে, কিন্তু আমার নিজের চোখে দেখা এমন একটা ঘটনা আমি পেশ করতে যাচ্ছি যে স্ত্রীকে স্বামী এত মহব্বত করে, এতটাই ভালোবাসে যে সে তার স্ত্রীর কথার কথার মানতে গিয়ে সে তার স্ত্রীকে এত মানা মানে, সে তার মায়ের নামে অর্থাৎ তার স্বামীর মায়ের নামে বিভিন্ন ধরনের কথাবার্তা
অপবাদ
অপবাদ দিয়েছে। তো মা যখন এটার প্রতিরোধ করতে গিয়েছে, মাকে বলছে তুমি পাগল, তুমি পাগল হয়ে গিয়েছো, তোমার কথা শুনবো না, তুমি পাগল। এটা নিয়ে ঘরের মধ্যে অনেক ধরনের কি হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে। এরপরে মাকে গিয়েছে মারার জন্য, সন্তান নিজের মাকে মারতে গিয়েছে, এবং বিভিন্ন ধরনের গালাগালি মাকে করেছে আমাদের এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে। মাকে গিয়েছে মারার জন্য, মাকে বলতেছে তুমি ঘর থেকে বের হয়ে যাও। সে তার স্ত্রীকে এতটা মহব্বত করে, তার মা থেকে বেশি মহব্বত করে তার স্ত্রী।
এটাই রমজান, আমরা যেটা বলছি যে এটাও কিন্তু জুলুম, এটাও কিন্তু জুলুম। আর মায়ের প্রতি জুলুম, এটার শাস্তি, এটার শাস্তি তো দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। বলা হচ্ছে মা বাবার সাথে কেউ বিয়াদবি করে, কেউ জুলুম করে, ফারুক ভাই দুনিয়াতেও পার পাবে না, আখিরাতেও পার পাবে না। আখিরাতে তো পাবে না, পাবে না, এই শাস্তি নাকি দুনিয়াতেও আল্লাহ তাআলা প্রদান করে দেয়। তো আল্লাহ হযরত যেটা বলেছেন সেটা হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার কারো মাত্র তিন পয়সা, কারো মাত্র তিন পয়সা, এখন তো পয়সা চলেনি, এখন মানুষ দশ টাকা বিশ টাকা একশো টাকা এগুলোও কিছুই না, এগুলা হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ মেরে ফেল মেরে খাচ্ছে, লুটে খাচ্ছে, আত্মসাত করছে, সেখানে আমার আল্লাহ হযরত কি বলে দেখুন। উনি বলছে মাত্র কারো তিন পয়সা ঋণ আত্মসাত করবে, অর্থাৎ ঋণ বলতে ধরেন কারো তিন পয়সা আমি মেরে খেলাম, ঋণ নিয়ে আর দিলামই না বা মেরে খেলাম, তাহলে বলা হচ্ছে কিয়ামতের দিন তার পরিবর্তে সাতশত জামাত সহকারে নামাজ তাকে দিয়ে দিতে হবে, তাও কবুলকৃত। সুন্দর কথা বলেছেন, তাও কবুলকৃত। হ্যাঁ, আমি চিন্তা করি আমার জনাব দশ বিশ বছর, তিরিশ বছর, চল্লিশ বছর, পঞ্চাশ বছর হায়াত আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত দিয়েছেন, আমরা বুকে হাত দিয়ে বলি আমি কবুল তো পরের কথা, সাতশো নামাজ জামাত সহকারে আদায় করেছি, এটার কোনো গ্যারান্টি আছে? এই পর্যন্ত দলিল আছে আমার কাছে, সাতশো নামাজ জামাত সহকারে আছে, এটা তিন পয়সার পরিবর্তে দিতে হবে। যারা কোটি টাকা ইনকাম মেরে খাচ্ছে, আপনি ওটা হিসাব লাগান, ওটা হিসাব করলে তো আরো অনেক বড় আপনার একটা ক্যালকুলেশন চলে আসবে। তাহলে সাতশো নামাজ যেটা জামাতে আদায় করেছেন, এরকম সাতশো নামাজের সওয়াব ওই ব্যক্তিকে কিয়ামতের দিন দিয়ে দিতে হবে, যে ব্যক্তির আপনি তিন পয়সা দুনিয়াতে থাকতে মেরে খেয়েছেন। এখন চিন্তা করুন, তাও কবুলকৃত। হ্যাঁ, আমাদের নামাজের অবস্থা আল্লাহ আল্লাহ তালাই ভালো জানেন যে আমাদের নামাজের অবস্থা কেমন। নামাজে দাঁড়ালেই টেনশন থাকে কখন শেষ করব, নামাজে দাঁড়ালেই টেনশন থাকে যে কখন শেষ হবে, কখন শেষ করব, কখন আমি দুনিয়াবি কাজে আবার লেগে যাব। ঠিক সেখানে আবার বলা হচ্ছে যে কারো তিন পয়সা, কারো তিন পয়সা যদি আমি মেরে খাই তাহলে কিয়ামতের দিন আমাকে সাতশো নামাজ জামাত সহকারে আদায় করেছি, এমন সাতশো নামাজ আমাকে দিয়ে দিতে হবে।
জালিমের নেকি না থাকলে মজলুমের
গুনাহ, সব
গুনাহ থাকলে ওই গুনাহগুলো জালিমকে দিয়ে দেওয়া
হবে। তো এজন্য এটাও একটা মাদানী ফুল আমরা শ্রবণ করি যে যারা বলে থাকে হ্যাঁ এখন যা করার করে নেই, শেষ বয়সে তওবা করে নিব, ভাই তওবা তো করবেন আল্লাহ তাআলার হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে তো শুধু তওবা করলে হবে না, ওই বান্দা থেকে গিয়ে মাফও চাইতে হবে, সম্ভব হলে ওই বান্দার যে হক নষ্ট করেছি সেই হকটাও আদায় করে দিতে হবে।
আর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অনেক সুন্দর করে বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখযাল কুরআ ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, বলা হচ্ছে এবং অনুরূপ ওই তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে, নিশ্চয়ই তার পাকড়াও বেদনাদায়ক ও কঠিন। আল্লাহ তাআলা হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে জালিমকে অবকাশ দেন, জালিমকে দেখেন সে কতটুকু জুলুমই করতে পারে, কিন্তু যখন আল্লাহ ওই জালিমকে পাকড়াও করবেন ওই তার নিস্তার নেই। আমরা দেখছি যে জুলুম করতেছে, যে অত্যাচার করছে, সে সমাজের মধ্যে করে যাচ্ছে করে যাচ্ছে, তার দাপট দিন দিন বেড়ে যাবে, তার পাকড়াও বেদনাদায়ক কঠিন
কঠিন। আর একটা হচ্ছে যে মানে আল্লাহ তাআলা কিন্তু জালিমকে সুযোগ দেয়,
সুযোগ দেয় অবকাশ,
এটা বলছিলাম যে
তাকে দেখেন
জি
সে কতটুকু করতে পারে আমি দেখি, কিন্তু আল্লাহ যখন
যখন পাকড়াও করবেন
তখন তার কোনো নিস্তার নেই, সে আর রেহাই পাবে না,
রেহাই পাবে না, কারণ আল্লাহ তাআলার পাকড়াও সকলের পাকড়াও থেকে অনেক কঠিন। আল্লাহ তাআলা যেমন রহিম তেমন কাহার।
আমরা ওই আল্লাহ তাআলার গজবিয়ত, আল্লাহ তাআলা যে কাহার,
এই যে আমাদেরকে এখন ঘিরে ধরেছে ফারুক ভাই, বাঁচার কোনো আছে সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কোনো ট্রিটমেন্ট নেই।
মনে করতাম যে টাকা আছে সব সব
এখন তো
একটু জ্বর হলো আমি ব্যাংকক যাব সিঙ্গাপুর যাব
এখন এই কনসেপ্টটা মানুষের দূর হয়ে গেছে
দূর হয়ে গেছে
যে আল্লাহ তাআলা না চাইলে এখন এখন কেউ রেহাই পাবে না কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না কোনো জাত কোটি যার টাকার ভান্ডার সেও ট্রিটমেন্ট পাচ্ছে না এটাই তো আল্লাহ তাআলার
পাপ আমরা দেখছি কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা মাফ করো অনেকে চিকিৎসার অভাবে মারা
যাচ্ছে মারা যাচ্ছে আচ্ছা ফারুক ভাই সময় শেষের দিকে আরো কিছু পয়েন্ট রয়ে গেছে বান্দা নিজের নফসের উপর জুলুম করে কিভাবে এবং এর থেকে বাঁচা কিভাবে যায় আমরা কিন্তু আমাদের নফসের উপরে জুলুম করছি বিভিন্ন গুনাহ করে
জি গুনাহ করে
জি
আমরা মাসরা একটা পড়ি ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনত
তাই
যে আত্মার উপর জুলুম করেছে এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাসূলের কাছে দোয়া করি আল্লাহ রাসূলের কাছে মাফ চায়
জি
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা যখন তোমরা নিজের আত্মার উপর জুলুম করবে তখন আমার নবীর দরবারে যাও
সুবহানাল্লাহ
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা যখন তোমরা নিজের আত্মার উপর জুলুম করবে জাউকা আমার নবীর দরবারে যাও
হায় হায়
ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা তোমাদের জন্য আমার নবী যখন সুপারিশ করবে তখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তো আল্লাহকে তওবাকারী হিসেবে এবং রহিম হিসেবে পাবে তো আমরা আমার নবীর দরবারে আমার নবী আমরাকে ছেড়ে দিয়ে আমার নবীর মানে আমরা কি করেছি অসন্তুষ্ট করে ফেলছি আমরা আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর কাছে মাফ চায় নিজের আত্মার উপর জুলুম করেছে আল্লাহ তাআলার কাছে মাফ চায় আজকে আমাদের গুনাহের কারণে আজকে আমরা বিভিন্ন মহামারীতে গ্রেফতার পেরেশানির মধ্যে গ্রেফতার তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি
আল্লাহ
নিজের গুনার উপর অনুতপ্ত হই
জি
যে আল্লাহ গুনাহ করেছি মোলা তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ ওয়ালা ইগফির যুনুবা ইল্লা আনতা আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা যদি চান আমাদের উপর যদি দয়া হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে
আমিন আমিন আর একটা পয়েন্ট যেটা আমি শামিল করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে কোরআনে পাকের মধ্যে আছে কি আল্লাহ তাআলা ইরশাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে
জি
এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে তাদের উপর আল্লাহর অভিসম্পাত দুনিয়া ও আখিরাতে এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছে এই ব্যাপারে কি বলবেন
যারা আল্লাহর রাসূল
কষ্ট দেয় আচ্ছা মেইন ফ্যাক্ট হচ্ছে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়াটা হয়তো বা মানুষের বলবে যে আল্লাহ তাআলাকে কেন কষ্ট দিবে কিন্তু আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া আল্লাহর রাসূল
কিন্তু আমরা জুলুম যে করছি এটা আল্লাহ আল্লাহ তাআলার অসন্তুষ্ট হয়ে
যাচ্ছে
আমি আল্লাহ তাআলার একজন বান্দাকে একজন মুমিনকে ইমানদারকে কষ্ট দিচ্ছি তাহলে আল্লাহ কষ্ট পাবেন না
জানেন
এছাড়াও এটাও নয় রমজান ভাই বিভিন্ন সুন্নত যে আমরা বর্জন করছি এগুলোর মাধ্যমে আমার রসুলকে কষ্ট দিচ্ছি
অবশ্যই
এছাড়াও আমার রসুলের শানে বেয়াদবি করেও তো আমার রসুলকে কষ্ট দিচ্ছি
লেখনীর মাধ্যমে
লেখনীর মাধ্যমে এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আমি শাস্তি রেখেছি অভিসম্পাত লানত করছি
এবং তাদের জন্য কষ্টদায়ক আমি শাস্তি লাঞ্ছনাদায়ক
তারপরে আসলে নির্বুদ্ধ নির্বোধদের বুদ্ধি হবে না আসলে ফারুক ভাই যাদের নাকি সিল মোহর লেগে গিয়েছে না আল্লাহ তাআলা যাদের জন্য হিদায়াতের দরজা বন্ধ করে দিয়েছে তাদের মুখ থেকে আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে আজে বাজে মন্তব্য বের করা কোনো বিষয় না ব্যাপারই না তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক ও আদবের সাথে নেয়ার ব্যাপারে কিতাবে এসেছে আর সেখানে আমি আমার রাসূল সম্পর্কে বেয়াদবি করব কষ্ট দেব ওনাকে
শানে রিসালাতে গোস্তাখি
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং এটাই বলবো যে জুলুম আসলে মারাত্মক ব্যাধি জুলুমের কারণে কিয়ামতের দিন কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখোমুখি হতে হবে আমরা যাদের উপর জুলুম করেছি যদি সম্ভব হয় তাদের কাছে গিয়ে মাফ চাই আর ভবিষ্যতে এটা নিয়ত করি যে জুলুম করব না দেখুন আমার শক্তি দুনিয়াতে আছে এই রমজানে যখন একটা ঘটনা বলছিলেন যে জমিদারের ছেলে, হ্যাঁ তার এখানে জমিদারি আছে, সে সেটা দেখাতে পারছে, কবরে কার জমিদারি, হাসরে কার জমিদারি, সেখানে কার ক্ষমতা। আজ আমি অনেক বড় বড় বিল্ডিং এর মালিক, দালান কোঠার মালিক, আজ আমি ক্ষমতা দেখাতে পারছি আমার নিম্ন যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, আমার আন্ডারে যারা আছে, তাদেরকে আমি জুলুম করতে পারছি ক্ষমতা বলে। কাল কিয়ামতের দিন আমি যখন পাকড়াও হব, তখন আমাকে কে বাঁচাবে? আমার তখন অধিকার ক্ষমতাগুলো কোথায় যাবে? তখন ক্ষমতা তো চলবে আল্লাহ আল্লাহ রসুলের, ক্ষমতা তো চলবে আল্লাহ আল্লাহ রসুলের। সময়ও শেষ আসলে।
তারা নাকি মৃত্যুর পরে যখন তাদের লাশকে রাখা হবে, যখন তাদের জানাজা যাওয়ার জন্য তাদেরকে যখন সামনে রাখা হবে, তারা এটা আশা করবে যে আমার জানাজার মধ্যে অনেক মানুষ হবে, আমার জানাজার মধ্যে অনেক মানুষ হবে। তারা এমন অহংকারী, তারা মৃত্যুর পরে অহংকার করবে।
আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমরা এটাই আরজ করছিলাম যে জুলুম না করি, জুলুম থেকে বাঁচি, অপরের হক বিনষ্ট করা থেকে বাঁচি, এবং আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট না দেয়, এটাও কিন্তু জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক, যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবারও আসব এই অনুষ্ঠানটি নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ তালা যা কিছু বয়ান করার তৌফিক দিয়েছে সেগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.